الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم إن الله فرض عليكم صيام رمضان وسننت لكم قياما فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان محترم صائمین حضرات اللہ رب العالمین مہربانی کرے دعائے کرے آمدن کے رمضان ماس পাওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যে নিয়ামতের জন্য আমরা দুই মাস আগের থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে দোয়া করতেছিলাম আল্লাহ সেই দোয়া কবুল করে আমাদেরকে রমজানের খায়ের বরকত নসিব করেছে হাদিসের মধ্যে আসছে যখন রমজানের চাঁদ দেখা যায় রমজান মাস শুরু হয় ইসলামের রাত আগে আসে দিন পরে আসে ইসলামের ফর্মুলা রাত আগে দিন পরে শুধু হাজির শব্দের জন্য ভিন্ন মাসলা। হাজির শব্দে পাঁচ ছয় দিন হজ করতে লাগে, সেখানে তাদের কোন ইবাদত বন্দেগী মিস না হয়, এই জন্য হাজির শব্দের জন্য যে হজ করতে গেছে বড় হজ, তাদের জন্য দিন আগে রাত পরে সব জায়গায় আল্লাহ তাআলা বান্দার আসানির খেয়াল রাখছেন, সহজ করার খেয়াল রাখছেন সব জায়গায়। ওখানে এই জন্য করা হয়েছে যেসব ইবাদত দিনে করার কথা, কোন হাদিস অসুস্থতার কারণে, ভিড়ের কারণে, যে কোনো কারণে দিনে করতে পারল না, তো সে রাত্রে করতে পারবে। আরাফার ময়দানে তো দিনে থাকতে হয়, জোহরের থেকে নিয়ে বেলার ডুবা পর্যন্ত আরাফার ময়দানে মাগরিব পড়া জায়েজ নেই। মাগরিব তো হবে মুজদালিফায় যে, মূলত তো নিয়ম দিনে আরাফায় থাকতে হবে, কোন আদেশ পারল না, ভিড়ে পৌঁছতে পারল না, হাসপাতালে ছিল রিলিজ দিল না, তো সে পরবর্তীতে রাত আসতেছে, এই রাত্রের মধ্যে এক মিনিটের জন্য যদি আরাফার গন্ডির মধ্যে ঢুকতে পারে, আরাফার যে গন্ডি তা পাঁচ কিলোমিটার জায়গা, চারি পাঁচটা রাস্তা আছে গোল রাস্তা, এই গন্ডির মধ্যে ঢুকতে পারে এক মিনিটের জন্য, তো তার হজের যে একটা গুরুত্বপূর্ণ ফরজ আরাফা, এটা আর বাতিল হল না, পেয়ে গেল। এমনকি যদি সে বেহুশ থাকে আর অ্যাম্বুলেন্সে করে তাকে আরাফার সীমানার মধ্যে ঢুকানো হয়, ঢুকে আবার নিয়ে আসা হয়, সে কিন্তু বেহুশ, আল্লাহর দয়া দেখেন, তো তার আরাফার ফরজ আদায় হয়ে গেছে। বেহুশ ছিল, গাড়িতে করে সীমানার মধ্যে ঢুকাইছে, ঢুকে আবার হাসপাতালে নিয়ে আসছে, আরাফা ফরজ আল্লাহর পক্ষ থেকে আদায় হয়ে গেছে। এরকম চার দিন পাথর মারতে হয়, তিন দিন তো বাধ্যতামূলক, এগুলো মূলত দিনে। তো দিনে অনেক সময় মারাত্মক ভিড় হয়, এ পর্যন্ত হাজার হাজার হাদিস এখানে ইন্তেকাল করছে ভিড়ের কারণে, পড়ে গেছে আর উঠতে পারেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রাখছেন, ভিড় ভাট্টার কারণে তুমি দিনে যাইতে পারলে না, ওখানে ভিড়ের মধ্যে যাইতে বলা হয় নাই, খোঁজ খবর নিয়ে যাইতে বলা হয়েছে, দেখলো যে দিনে হালকা হয় নাই, রাত্রে গেল, সারা রাত টাইম আছে সবে সাদেক পর্যন্ত, সে শয়তানকে পাথর মারতে পারে। শয়তানকে ছিল দিনে, এ মারতেছে রাত্রে, তো আদায় হয়ে যাবে। তো এটা একটা মশলা জানা থাকলো আপনাদের, যে সব মানুষের সব মুসলমানের রাত আগে আসে, দিন পরে আসে। আমরা কথার কথা আজকে যে তারাবি পড়ব, এটা কালকের তারাবি। আজকে রাত্রে যে তারাবি পড়ব এটা আজকের তারাবি, কালকে যে রোজা রাখব সেই রোজার তারাবি। ফরজ নামাজের আগে সুন্নত থাকে না, এদের জুমার ফরজ পড়বেন, এর আগে সুন্নত নেই। ঠিক রোজা ফরজ, তার আগে সুন্নত আছে কি তারাবি। তা আজকে যেটা তারাবি পড়া হবে কালকের জন্য, বাকি নিয়ত করার সময় আপনারা একথা বলবেন না সাহারি খায়ে যে আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করতেছি। যে দিনের তারাবি পড়লেন, যে দিনের সাহারি খাইতেছেন, সেই দিন আবার আগামীকাল বলে কেমনে? আগের যুগে অনেকেই গদাম বিন সাহারে রমাদান পড়তে, গদাম গদাম মানে আগামীকাল, রাতকে ধরছে আর একদিন আর দিন ধরছে আর একদিন। না, এর আরেকটা দিন একই দিন, এই জন্য তারা আরবি জানে না, তাদের দরকার নেই আরবিতে, বাংলায় নিয়ত করেন। সাহারি খায় আমি রমজানের রোজা নিয়ত করলাম, আরবিতে বললে আল্লাহুম্মা ইন্নী উরীদু সিয়ামা রমাজান। আজকাল এগুলো বলার দরকার নেই। আপনি জোহর নামাজ পড়ার সময় বলেন না যে আজকের জোহর পড়তেছে, না খালি জোহরের ফরজ বলেন, জোহরের সুন্নত বলেন, আজকের জোহর তো বলেন না, রোজা তো দরকার নেই, এই কথা বলেন। যদি আরবিতে বলতে চান আল্লাহুম্মা ইন্নী উরীদু সিয়ামা রমাজান, নিয়ত গুলো হাদিসে এইভাবে পাওয়া যায়। হজের বয়ানে দেখবেন আল্লাহুম্মা ইন্নী উরীদুল হজ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, নাওয়ায়তান দিয়ে হাদিসে কোন নিয়ত পাওয়া যায়। আমার দেশের নাওয়ায়তান দিয়ে নিয়ত করে, নাওয়ায়তানের কোন নিয়ত হাদিসে নেই। আছে আল্লাহুম্মা ইন্নী উরীদু, আল্লাহুম্মা ইন্নী উরীদু সালাতাল জুমা, এখন যে জুমা পড়বো এই নিয়ত করতে হবে। যদি কেউ আরবিতে করে, আমরা বাংলায় করে আল্লাহুম্মা ইন্নী উরীদু সালাতাল জুমা, খালাস। তো রমজানের প্রথম রাত যখন শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে ফেলে, সুফিদাতুল শায়াতিন আমানাদাতুল জিন, মুতাকাব্বির জিন যারা, এরা শয়তানের গ্রুপ, এদেরকে বন্দী করে দেয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, আর ফেরেশতা লাগাই দেন ঘোষণা করার জন্য, জান্নাত চাও আগাও, একটু আগাও। ইয়া বাকি আল খায়র আকবিল, এইভাবে ঘোষণা হইতে থাকে। এই যে শয়তানদেরকে বন্দী করে দিল, এর প্রতিক্রিয়া আমরা দেখতে পাই যে অনেক মানুষ যারা সারা বৎসর মসজিদে আসে না, তারা কিন্তু রমজান শুরু হলে মসজিদে আসে। খেয়াল করে দেখবেন বহুত লোক কোনদিনও মসজিদে আসে নাই, রমজান এসে গেছে। এটা এই শয়তান যে বন্দী করা হয় তার প্রভাব প্রতিক্রিয়া। এখন যদি ইমাম সাহেব নামাজি মুসল্লিরা একটু তাদের পিছে গাস করে, তাদেরকে বুঝায় আল্লাহ তোমাকে মসজিদে আসছে এটা ধরে রাখো, এত ফজিলত, এত ফজিলত, জামাতের সাথে নামাজ পড়লে নামাজ কবুল হয়, কারণ না কারণটা কবুল হয়, ওই অসিলে আল্লাহ সবগুলো কবুল করে না। তো শয়তান বন্দী হওয়ার কারণে তারা তো আসছে, এখন যদি একটু মুসল্লিদের পক্ষ থেকে তাদের জন্য মেহনত করা হয় তাহলে এই আশাটা চালু থাকে, জারি থাকে। কিন্তু অনেক সময় আমরা এই কুরবানিটা করি না, তো কয়েকদিন পরে আবার তাদের জজবা আবেগ ঢিলা হয়ে যায়, আবার পিছিয়ে পড়ে যায়। এই জন্য আমাদের পক্ষ থেকে একটা চেষ্টা থাকা দরকার ওদেরকে বুঝানোর, যে আল্লাহ তোমাকে আনছে এটাকে ধরে রাখো, দেখবা জিন্দগির মধ্যে কত শান্তি আসে, বুঝাইতে হবে। পয়লা রাত থেকে এটা পাওয়া যায়। অনেকে প্রশ্ন করে তাহলে রমজানে আমরা গুনাহ করি কেমনে, শয়তান যখন বন্দী হয়ে গেছে। এটা হল গুনাহ করতে করতে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এজন্য শয়তান যদিও বন্দী কিন্তু আমাদের ওই বদভ্যাসের কারণে অনেক গুণা, আল্লাহ না করুক আল্লাহ হেফাজত করুক, চালু থাকে। শয়তান কোন ইন্ধন যোগাইতেছে না, আমাদের বদভ্যাসের কারণে চলতেছে, অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের উপরে সে চলতেছে। তাহলে এই কোনো প্রশ্ন করা ঠিক না, শয়তান বন্দী তাহলে গুনাহ করতেছে কিভাবে? তাছাড়া শয়তান বন্দী হয়েছে, নফস কি বন্দী হয়েছে? আমাদের প্রত্যেকের ভিতরে নফস আছে, তো বন্দী হয়নি। আর এই নফস এ তো শয়তানের থেকে কম না, কারণ শয়তানকে যে শয়তান বানালো কে বানাইছিল? ওখানে কি আত্মা ইবলিস ছিল যে আল্লাহকে সিজদা করতে দেয় নাই? আর কোন ইবলিস তো ছিল না, ইবলিস তো একটাই ছিল। তাহলে সে কেন গুনাহ করল, আল্লাহর নাফরমানি করল? এটা তাকে কে উদ্বুদ্ধ করছিল? তার নফস, তার নফস, এই নফস তো আছে, নফস আর বন্দী করা যায় না। তো এই জন্য নফস আছে, আমাদের পুরানা অভ্যাস আছে, এই দুটা মিলে কিছু গুণা চলতে থাকে, কিন্তু একটু খেয়াল করলে আর চলে না। রমজানে তো আল্লাহ রহমত নাজিল হয়, বান্দা যদি একটু বাঁচতে চায় আল্লাহ বাঁচাই দেয়, কিন্তু যে বাঁচার কোন নিয়তি করল না, কোন ফিকির নেই, রমজান আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, আমার পরিবারকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, এই ফিকির, এই চিন্তা চেতনা যার মাথায় আসলো না তাকে তো আল্লাহ সাহায্য করবেন না। সে ওই নফসের কারণে, পুরানা অভ্যাসের কারণে গুনাহ করতে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো এই মাস সম্পর্কে বলা হয়েছে যে এই মাসেই কোরআন নাযিল হয়েছিল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বড় বড় যত কিতাব, জবুর, তাওরাত, ইনজিল সব রমজানে নাযিল হয়েছে। জবুর, তাওরাত, ইনজিল, কুরআন সব বড় বড় কিতাবগুলো যেগুলো রসুলদের উপরে নাযিল হয়েছে, এই সবগুলো রমজানের বিভিন্ন তারিখে নাযিল হয়েছে। আমাদের কোরআন নাযিল হয়েছে আখেরি দশকের এক রাত্রে। সমস্ত বড় কিতাব রমজানে নাযিল হয়েছে, কিন্তু একটা পার্থক্য আছে। জবুর, তৌরাত, ইনজিল, সুহফ ইব্রাহিম এইসব কিতাবগুলো একবারে পুরোটা নাযিল হয়েছে, একবারে পুরোটা নাযিল হয়েছে। কিন্তু আমাদের কোরআনে কারিমের বেলায় তা না। এখানে কি হয়েছে, লওহে মাহফুজ থেকে একটা কপি, কোরআনে কারিমের একটা কপি লাইলাতুল কদরে প্রথম আসমানে নাযিল করা হয়েছে। প্রথম আমাদের সবচেয়ে কাছেরটার নাম প্রথম আসমান, সমস্ত গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের উপরে না। তো একটা কপি প্রথম আসমানে নাযিল করা হয়েছে, সেইখান থেকে ওই কপি থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে আমাদের নবীজির উপরে নাজেল করা হয়েছে, যখন যা প্রয়োজন হয়েছে, যখন যে ধরনের প্রশ্ন আসছে, যখন যে ধরনের পরিস্থিতি হয়েছে, ওর প্রেক্ষিতে যতটুকু দরকার আল্লাহ তাআলা জিব্রিল আলাইহিস সালামকে দিয়ে ওটুক পাঠিয়েছে, এবং ওনার সাথে হাজার হাজার ফেরেশতা দিচ্ছেন। উনি একা নিয়ে আসেন নাই, প্রথম আসমান থেকে নবীজির কাছে যা আসতেন উনি একা আনেন নাই, যদিও ওনার শক্তি অনেক বেশি, ওনার 600 বাজু আছে, 600 বাজু। একটা দেশ উঠাতে গেলে দুটা বাজু লাগবে না, একটা বাজু দিয়ে উনি একটা দেশ উল্টাই দিতে পারবেন, এত শক্তি। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে হাজার হাজার ফেরেশতা দেন, এদেরকে রসাদ বলা হয়, যাতে কেউ একথা বলতে না পারে উনি নির্ভেজাল ওহী আনতে পারে নাই, মাঝখানে ইবলিস কিছু হাইজ্যাক করছে, এই কথা বলার কোন ফাঁক রাখা হয় নাই, কোন সুযোগ রাখা হয়নি। এইভাবে 23 বছরে কোরআন নাযিল হয়েছে। এই যে একটা পার্থক্য আমি বললাম, আগের সমস্ত কিতাব একবারে নাযিল হয়েছে, ওই নবী ওই কিতাবের হাফেজ, উম্মতের মধ্যে কেউ হাফেজ নেই, নবী হাফেজ। কিন্তু আমাদের কিতাব, আমাদের কোরআন ওইভাবে নাযিল হয় নাই, এখানে দু চার আয়াত করে নাযিল করা হয়েছে। তাতে কি হয়েছে, আমাদের নবী আলাইহিস সালাম তো হাফেজ হয়েছে, উনার পাশাপাশি আরো হাজার হাজার সাহাবা কেরাম তারাও কি হয়েছে হাফেজ হয়ে গেছে। তিন আয়াত নাজিল হয়েছে, সবাই ওই তিন আয়াত মুখস্থ করেছে। আবার কালকে আর পাঁচ আয়াত নাজিল হয়েছে, সবাই পাঁচ আয়াত মুখস্থ করেছে। কোরআন নাজিল হওয়া শেষ, হেফজ শেষ, হেফজ শেষ। আগের কিতাব রক্ষা করার আল্লাহ কোন দায়িত্ব নেন নাই, প্রয়োজনও ছিল না, এই জন্য আগের কোন কিতাব রক্ষিত নেই। সব কিতাবে ওই ধর্মের আলেমরা অনেক কিছু পাল্টাই ফেলছে, জনগণ যেভাবে চায় ওইভাবে করে দিচ্ছে, মোটা অঙ্কের হাদিয়ার বিনিময় তারা তাদের কিতাবের মধ্যে জনগণের চাহিদা অনুযায়ী পরিবর্তন করছে। যেমন খ্রিস্টান ধর্মে মূলত শুকর খাওয়া হারাম ছিল না, হারাম ছিল, শুকর খাওয়া কি ছিল, হারাম ছিল, কিন্তু জনগণ দরখাস্ত করলো হুজুর এটা হালাল হওয়া দরকার, এত বস্ত যার মধ্যে হাড্ডি খুব কম, এটা যদি খাইতে না পারি তো জিন্দগি বৃথা। তাদের পীড়াপিড়ির কারণে পরে আলেমরা ওই আয়াত বদলে শুকুরকে কি করে দিল, হালাল করে দিল। এই জনগণের পছন্দ মতো ফতোয়া দিয়ে দিয়ে অনেক পরিবর্তন করছে, এবং এই পরিবর্তন করার কথাটা কোরআনে আসছে। يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله وما هو من عند الله اي ওসব ধর্মের আলেমরা তাদের কিতাবে ইচ্ছা মতো পরিবর্তন করে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কোরআনে বলতেছে ওয়া হুয়া মিন ইনদিল্লাহ, কোশ্চেন খেলা আমার পক্ষ থেকে না। তোমাদের ওলামায়ে সু, অসৎ আলেম, অর্থলোভী আলেম, তাদের পক্ষ থেকে এটা করা হয়েছে। এই সিলসিলা কোরআনের মধ্যে কেউ পারবে না, কেয়ামত পর্যন্ত কোন সুযোগ নেই, কারণ কোরআন হেফাজত করার জন্য আল্লাহ দায়িত্ব নিচ্ছে। মাসলা মাসালার মধ্যে কিছু পারবে, যেমন যে আলেম টেলিভিশনে চাকরি করে, সে টেলিভিশন বৈধ হওয়ার পক্ষে ফতোয়া দেবে, বৈধ মানে মানুষ তাকে আপত্তি করবে, আপনি আলেম হয়ে টেলিভিশনে কিভাবে চাকরি করেন, ওটা বৈধ বলতেছে। যে আলেম নাম কেউ আসতে ইসলামী ব্যাংক, নাম কেউ আসতে এখানে চাকরি করে, এখানে শরিয়া বোর্ড হয়েছে, সে আলেম ওটাকে ইসলামী বলবে, ওই ব্যাংকে কি কি বলবে, ইসলামী ব্যাংক, অথচ ইসলামের কিছুই নেই। ওলামারা কিছু ফর্মুলা দেয়, কিন্তু ওইগুলো সব র্যাকে রাখা আছে, র্যাকের মধ্যে সরকার সমস্ত পাওয়ার দিচ্ছে ম্যানেজার, সে তার বুঝমতো চালাইতেছে। মানে হাতির দাঁত কয়েকটা আলেম রাখছে বেকার, হাতির দাঁত জনগণকে ধোকা দেওয়ার জন্য, জনগণকে ধোকা দেওয়ার জন্য। জনগণ কিছু আলেম দেখলে ইসলামী মনে করে, আয়ুব খান যে ইসলামিক পারিবারিক ল বানায় গেছিল, কিছু আলেম দেখাইছিল ওরা আসলে আলেম ছিল, এই জন্য ওই পারিবারিক ল, ইসলামিক পারিবারিক ল যে বহু ভুল, ইসলামের সাথে কোন মিল নেই। অথচ সেই আইয়ুব খানের ইসলামিক পারিবারিক ল আজ পর্যন্ত কোর্টে চলতেছে, ওই লর উপরে বিচার আচার হয়েছে। অথচ গলত গলত আমি দেখাইতেছিলাম যে গলতগুলো চালু করার জন্য প্রত্যেক জামানায় সরকার কিছু আলেম দেখায় জনগণের আস্থা পয়দা করার জন্য, কিন্তু যারা ওলামায়ে কেরামের সহবতে থাকে, ওলামায়ে কেরামের সাথে উঠা বসা করে, তারা ধোকায় পড়ে না, তারা বিশ্বাস করে, মনে করে এগুলো সব দরবারি আলেম, ওরা দরবারের পক্ষেই ফতোয়া দিবে, এটাই ওদের চাকরি। সহি আলেমরা কি বলে ওটা দেখে। আল্লাহ তাদেরকে ফলো করার তৌফিক দান করে। তো আমি যে পার্থক্য বয়ান করলাম, আগের কিতাবের হাফেজ শুধু ওই কিতাবের যিনি নবী তিনি, আর কেউ না। আমাদের কিতাবের হাফেজ আমাদের নবী তো বটেই, এছাড়া হাজার হাজার সাহাবায়ে কেরাম, তারা কোরআন নাযিল হওয়া শেষ কোরআনের হাফেজ হওয়া শেষ। এই যে হাফেজ হওয়ার সিলসিলা ধারাবাহিকতা শুরু হয়েছে, এটা কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সাহাবায়ে কেরাম যখন হাফেজ হয়ে গেল, তার পরবর্তী জামানা হল তাবেইনদের জামানা। তারা দেখলো এত হাজার হাজার লোক হেফজ করছে অল্প অল্প করে, তাহলে আমরা পারবো না কেন? তাদের সামনে তো নমুনা খাড়া হয়ে গেছে। তো তাবেইন হাফেজ হল, এর পাশে তাবে তাবেইন, তারাও দেখলো তাবেইন হাফেজ হয়েছে, তাহলে আমরা পারবো না কেন? এইভাবে 1400 বছর পরে আমরা আসছি, ইসলামের 1400 বছর পরে আমরা আসছি। আমাদের ছোট ছোট বাচ্চারা দেখতেছে তার বয়সের অনেক ছেলে পেলে হাফেজ, তার বয়সের অনেক ছেলে পেলে হাফেজ, তার উস্তাদ হাফেজ, তখন তার ভিতরে একটা সাহস সৃষ্টি হচ্ছে যে না, এটা হেফজ করা সম্ভব। আমার বয়সের এতগুলো ছেলে পেলে হাফেজ হয়ে গেছে, এতগুলো হুজুর হাফেজ হয়ে গেছে, সাহস পয়দা হইতেছে, সে হিম্মত করতেছে। আসল তো হাফেজ বানায় আল্লাহ। ثُمَّ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, কোরআনকে তোমার সিনায় বসাই দেওয়া, মুখদের তেলাওয়াত করানো, আমি রব্বুল আলামিন দায়িত্ব নিলাম। ওই কারণে এটা সহজ হয়েছে, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। ইন্না জামাহু ওয়া কুরআনা, জামাহু মানে আমরা কেন জমা করা, ওই জমা করা, তোমার কলবের মধ্যে আমি জমা করে দিব। কোরআনহু, কোরআন শব্দের অর্থ হল পড়া, এবং তোমার মুখ দিয়ে আমি এটা পড়াই দিব, কলবে জমা করে দিব আর মুখ দিয়ে পড়াই দিব। আমাদের ছেলেরাও সাহস করছে, যদি আগের থেকে হাফেজ হওয়ার সিলসিলা না থাকত, তাহলে কোন ছেলে সাহস করত না। এত বড় কিতাব দেখে আগের থেকে ঘাবড়াই যেত যে না, এই 6000 আয়াত এটা সম্ভব না, সবাই ভয় পেয়ে যেত। এখন কোন বাচ্চাই ভয় পাইতেছে না আল্লাহর কোরআন, আল্লাহ রক্ষা করে।
এমন এক গ্রুপকে আল্লাহ তাআলা হাফেজ বানাইতেছে, এমন একটা গ্রুপ, আমি তাদেরকে বলি তয়রান আবাবিল, ছোট ছোট পাখির দল, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাবা শরীফ সংরক্ষণ করছিলেন। ছোট ছোট পাখি দিয়ে কি করছিলেন? কাবা শরীফ সংরক্ষণ করছিলেন। আব্রাহা বাদশার থেকে, হস্তি বাহিনী থেকে, ঠিক এই আমাদের বাচ্চারা, এরাও মনে করে ছোট ছোট পাখি, এদেরকে দিয়ে আল্লাহ এত বড় কোরআন এদের সংরক্ষণ করতেছেন। যে বয়সে তাদের দ্বারা কোন কাজ হয় না, না রিক্সা চালাইতে পারে, না ঠেলা গাড়ি ঠেলতে পারে, কিছুই পারে না, এই বয়সে এত বিশাল গ্রন্থ সে চেষ্টা করতেছে, অল্প অল্প করে মুখস্থ করতেছে, দুই বছর তিন বছরের মাথায় গোটাটা আল্লাহ তার কলবে বসাই দিচ্ছে। যেহেতু আল্লাহ দায়িত্ব নিছেন, আল্লাহ এটা করতেছেন, আল্লাহ না করলে কোন বান্দার জন্য এত বড় কোরআন মুখস্থ করা, মুখস্থ রাখা সম্ভবপর হইত না। এই যে আমি একটা হাকিকাত তুলে ধরলাম যে অন্যান্য কিতাব একবারে নাজিল হয়েছে, উম্মত হাফেজ হয় নাই। আমাদের কিতাব 23 বছরে নাজিল হয়েছে, উম্মত হাফেজ হয়েছে। এর ভিতরে আপনাকে আমাকে নসিহত করা হইতেছে, তুমি নিজেও হাফেজ হইতে চেষ্টা করো এবং তোমার খানদানের মধ্যে হাফেজ তৈরি করতে চেষ্টা করো। তোমার খাতিরেই তো এটা 23 বছরে নাজিল করা হলো, তোমার জন্যই তো। এখন যদি তুমি হেফজ না করো, তোমার ছেলে পেলে করলো না, নাতিরা টুটা করলো না, তাহলে যে হেকমতের কারণে এটা 23 বছরে নাজিল করা হয়েছিল, এই হেকমতের কি থাকলো? কিছুই থাকলো। এই জন্য আমাদেরও হাফেজ হইতে হবে, আমাদের ছেলেদেরও হাফেজ বানাইতে হবে। আর তো শুনে সবাই ঘাবড়ায় যাবেন, আমাদেরকে হেফজ করার বয়স আছে নাকি, হুজুর আমাদেরকে হাফেজ হইতে বলতেছে? আল্লাহ তাআলা বাহানা খোঁজেন। আল্লাহর কোন বান্দা যদি ডেলি এক আয়াত আধা আয়াত করে মুখস্থ করতে থাকে হেফজ করার নিয়েতে, সারা জীবনে আধা পারা হলো, 30 পারা আধা পারা, এই লোকটাকে আল্লাহ তাআলা হাফেজ বানায় উঠাবেন। কারণ সে হাফেজ হওয়ার নিয়েতে অল্প অল্প করে মুখস্থ করতেছিল, হাফেজ হওয়াটা তার হাতে না, শুরু করা চেষ্টা করা তার হাতে, শুরু করা চেষ্টা করা তার হাতে। যে কেউ শুরু করবে এই নিয়েতে, চেষ্টা করবে সে যতটুক পারুক, কিন্তু আল্লাহ তাকে হাফেজ করে তুলবেন। তা আমরা এই নিয়েতে এক আয়াত আধা আয়াত করে মুখস্থ করতে চেষ্টা করি, এবং আমাদের খানদানে হাফেজ বানাইতে চেষ্টা করি। আমার খানদানের জন্য 2-5 জন হাফেজ থাকে, আমার খানদানে যেন 2-5 জন হাফেজ থাকে, কারণ এক এক হাফেজ না, কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে। এমন 10 জন যাদের জন্য দোজক অজীব হয়ে গেছিল, তো প্রত্যেকের খানদানে থাকতে হবে, আল্লাহর কাছে সাফাত পাওয়ার আশায় তৈরি করতে হবে। আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য খুব গুরুত্ব দেই, কিন্তু আমার খানদানে কয়টা হাফেজ আছে এর কোনো ফিকির নেই, এর কোনো ফিকির আমাদের নেই। মাদ্রাসাটাই খবর নেন, অনেক ছেলেপেলে হেফজ করতেছে, কিন্তু তারা দেখা যাবে এই মহল্লার কেউ না, কেউ রাজশাহীতে আসছে, কেউ কুমিল্লা থেকে আসছে, তারা এখানে হেফজ করতেছে। তা আমরা কি, আমরা তো সব আটখোরা না। আটখোরা বোঝেন, স্বামীর চার খুর চার পাও আর স্ত্রীর চার পাও, তো কয় পাও হলো? এরা বলে আটখোরা, যার কোন সন্তান নেই তাকে আটখোরা, আট পাওয়ালা। সন্তান থাকলে তো পাওয়ারও বেড়ে গেল, হাত পাও মিলে চার পাও। এজন্য এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের খানদানে হাফেজ থাকতে হবে। আমিও একটু একটু করে চেষ্টা করি। এবং সুরা কমানের মধ্যে এই কথা আল্লাহ আরো ক্লিয়ার বলছেন, আরো ক্লিয়ার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কথাটা সুরা কমানের মধ্যে আর রহমানের আগে যে সুরা, সুরায় আর রহমানের আগে যে সুরা, বারবার এই কথাটা বলছেন, আমি আমার কোরআনকে হেফজ করার জন্য সহজ করে দিছি। আছো তোমরা কেউ হেফজ করেন না আছো? আল্লাহ বারবার বান্দাকে ডাকতেছেন, আমি সহজ করে দিছি, আছো? আমি তোমার সিনে বসাই দিব, তুমি উদ্যোগ দাও, আমি তোমার সিনে বসাই দিব। আলহামদুলিল্লাহ আমাদের মাছার মধ্যে লক্ষ্য করা যায়, এক লোকের চার ছেলে, মাশাআল্লাহ, চারি জন হাফেজ, কারো পাঁচ ছেলে, পাঁচও জন হাফেজ। আমাদের মাছের কিতাবখানায় যদি পঞ্চাশ জন ছাত্র থাকে, দেখা যেত যে পাঁচচল্লিশ জনই হাফেজ, আর চারজন হয়তো হাফেজ হয় নাই। এর মধ্যে অনেকে আমার দাওয়া পাশ করে হাফেজ হয়ে যায়, দাওয়া পাশ করে। এই জন্য এটা শিক্ষা নিতে হবে। এই যে আয়াতটা আমি পড়লাম, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, রমজানে এই নিয়ত করতে হবে, এই উদ্যোগ নিতে হবে, রমজানে বেশি বেশি তেলাওয়াত করতে হবে এবং তারাবিতে শুনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজার আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত আনছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল ইন্নাল ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। এখানে বলতেছে আল্লাহ তোমাদের সাথে আসানি করতে চান, সখ্তি, কঠিন কঠিন করতে চান না। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, ইউসর মানে সহজ, আসান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, ইউসর আর উসর, এটা ইয়া দিয়ে একটা আইন দিয়ে, উসর উসর মানে কঠিন, পারা যায় না, আল্লাহ ওটা চান না। এইটার জন্য তাহলে আসানি করতে চান, এটার জন্য এক তো কইছেন তোমাদের আগের উম্মতের উপরও ফরজ করা হয়েছে, এটা শুনলেও সহজ মনে হয়, এছাড়া অনেকবার পরিবর্তন করছেন সহজ করার জন্য। এক জামানায় তো রমজান ছিল না, এ আশুরা এই টাইপের আর কয়েকটা রোজা ছিল, রমজান ছিল। দ্বিতীয় পর্যায়ে রমজান আসলো, কিন্তু আল্লাহ বলে দিলেন যাদের রোজা রাখার হিম্মত নেই মিসকিনকে দুই বেলা খাওয়ায় দাও, মিসকিনকে এদের সহজ করতেছে। তোমাদের রাখতে পারো এটা ভালো, এর পরের ধাপে আল্লাহ তাআলা বললেন সাবান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম, তোমরা যারা রমজান পাইলা সুস্থ অবস্থায়, মুসাফির না, অসুস্থ না, তোমরা অবশ্যই রোজা রাখো। এই ধাপে এসে যে সুস্থ মানুষ ফিদিয়া দিত ওটা বাতিল করে দেওয়া হল, কিন্তু মুসাফির এবং অসুস্থ তারটা বাতিল করা হয়নি, তারটা আবারও দ্বিতীয়বার বলে বহাল রাখা হল। মুসাফির হও, অসুস্থ হও, তাহলে যে কয়েকদিন তুমি টাইম পাইবা ওটা তোমার দায়িত্বে আসবে, ওটা দায়িত্বে আসবে। 30 দিন না পায় তো 30টা আসবে না, তাদের লম্বা টাইম পায় তো তাকে ধারাবাহিক রাখা জরুরি করে নেই, ধারাবাহিক রাখতে হবে জরুরি করে নেই, ভেঙে ভেঙে রাখো, অল্প অল্প করে রাখো। এই একটা পর্যায়ে থাকলো যে সুস্থ ব্যক্তিদের জন্য রমজান বাধ্যতামূলক, মুসাফির আর অসুস্থ ব্যক্তির জন্য যে শিথিলতা ছিল, না রাখার অনুমতি ছিল, ওটা এখনো বহাল থাকল। কিন্তু তখনও একটা হুকুম ছিল যে বেলা ডোবার পরে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবা, বেলা ডোবার পরে ঘুমানোর আগ পর্যন্ত, যদি কেউ ঘুমায় যায় ওইখান থেকে রোজা স্টার্ট হয়ে যাবে, রোজা শুরু হয়ে যাবে, আর কিছু খাইতে পারবে না। একটা আদেশ ছিল, তো বেশ কিছু সাহাবী বিপদে পড়ছিলেন, যেমন একজন সাহাবীর নাম হল কায়েস এমনে সিরমা আনসারি, কায়েস এমনে সিরমা আনসারি, উনি সারাদিন গরিব মানুষ কাম কাজ করছেন, ইফতারের সময় বাড়ি ফিরছেন, স্ত্রীর কাছে কিছু চাইছেন, স্ত্রী বলল ঘরে তো কিছু নেই, তো আপনি একটু অপেক্ষা করেন, আমি কিছু ব্যবস্থা অন্যখান থেকে কিছু ব্যবস্থা করতেছি, একটু অপেক্ষা করতে বলুন, আমি কিছু ব্যবস্থা করতেছি। স্ত্রী ব্যবস্থা করতে গেছে, বেচারা সারাদিন রোজা, দুর্বল কাহিল, স্ত্রী আসে দেখে ঘুমায় গেছে, স্বামী কি হয়েছে ঘুমায় গেছে, তো ব্যবস্থা তো কিছু করে আসছে কিন্তু এখন তো খাওয়া দাবে না, ঘুমায় গেলে রোজা শুরু হয়ে গেছে, তখন বিচারা আর কি করে খাইতে পারলো না, ওই অবস্থায় তার পরের দিন রোজা রাখছে, রেখে দুপুরে বেহোশ হয়ে গেছে, দুপুরে বেহোশ হয়ে গেছে। এই ধরনের কয়েকটা ঘটনা ঘটছে, নবীজিকে জানানো হয়েছে, নবীজি আল্লাহর কাছে ফরিয়াদও করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করে এই হুকুমটাকে রহিত করে দিছে, ঘুমাইলে রোজা শুরু হয়ে যায়, এটাকে বাতিল করে দেওয়া হলো। এখন থেকে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। কতক্ষণ খাওয়া পান করা চলবে, বিবির কাছে যাওয়া চলবে? সবে সাথে খাওয়া পর্যন্ত, সবে সাথে খাওয়া পর্যন্ত খাইতেও পারবা, পানও করতে পারবা, বিবির কাছেও যেতে পারবা। বান্দার কষ্ট দেখে আল্লাহ সহজ করে দিলেন, সহজ করে দিলেন। এইভাবে দেখা যেতেছে আল্লাহ তাআলা ধাপে ধাপে রোজাটাকে আমাদের জন্য খুব সহজ করে দিচ্ছে। যে কারণে আমরা যে সাহারি খাই, এটা একদম শেষ টাইমে খাইতে বলা হয়েছে, এটা উত্তম। কেউ বারোটা একটাও খায়, যায় আছে, উত্তম না। উত্তম হল শেষ টাইমে খাওয়া। বুখারি শরীফের হাদিস আছে, নবীজি সাহরি খেতেন আর ফজরের নামাজ শুরু করতেন, এর মধ্যে কতটুক বিলম্ব হইত? 50 আয়াত তেলাওয়াত করা। তা আমি কিছু ছাত্রকে লাগাই দিয়েছি, তোমরা 50 আয়াত তেলাওয়াত করো, দেখো তো কতক্ষণ লাগে। এরা আমাকে রিপোর্ট দিছে, হুজুর আমাদের 10 মিনিট লাগছে। তাহলে নবীজির সাহরি খাওয়া শেষ আর ফজরের নামাজ শুরু করতে কয় মিনিটের ব্যবধান ছিল? এজন্য গভীর রাত্রে সাহরি খাওয়া তা মুস্তাহাব না। এক তো খায় রাখতে কইছে, এটা আল্লাহর এহসান, খাও, প্রস্তুতি নাও, এটা এক সহজ। সেই খাওয়াটা শেষ মুহূর্তে, আর এক সহজ। তারপরে রমজানে ফজর নামাজ আগাই নিয়ে আসছে, মাগরিবকে পিছাই দিছে, আর এক সহজ। এরপরে রমজানে ভুলে যদি কেউ খাইতে আরম্ভ করে, ভুলে আরেকজন দেখতেছে তো তাকে ওকে স্মরণ করতে মানা করছে, ও খায়নি, খাওয়ার পরে বলো। আরে তুমি না রোজা, তো আমি তো রোজা, কিন্তু তার রোজার কোনো ক্ষতি হবে না। এক রোজাদার ভুলে খাইতেছে, রোজার কথা মনে নেই, আপনার মনে আছে, আপনার বলা নিষেধ, খাওয়ার পরে বলবেন, তাতে খাওয়াও হয়ে যায় আবার রোজাও হয়ে যায়। আল্লাহর দয়া কি বয়ান করবো, আল্লাহর দয়ার সাগর, দয়ার সাগর আল্লাহ প্রত্যেকটা জায়গায়। তারপর দেখেন বেলা ডোবার পরে ইফতারি দেরি করা মাকরুহ, বেলা ডুবে যাওয়ার পরে ইফতারি করতে দেরি করা মাকরুহ। ডুবে গেছে তারপরে কিন্তু কিছুক্ষণ ফর্সা থাকে, কিছুক্ষণ, এটা আপনি মনে করবেন না যে দিন এখনো রয়ে গেছে, না দিন নেই, আপনি তাড়াতাড়ি ইফতার করেন। ইফতার দেরি করা মাকরু, এটা আল্লাহ আরাক আসানি, আরাক আসানি, দেরি করাকে মাকরু করে দিছে, রোজার ক্ষতি হবে। এই জন্য ক্যালেন্ডার গুলোতে শুধু সতর্কতা বশত 3 মিনিট দেরি করে, যেটা সূর্য ডোবার টাইম, ওখানে কয় মিনিট দেরি করে? 3 মিনিট। এটা এই জন্য রাখা হয়েছে ঘড়ি দু এক মিনিট এদিক ওদিক থাকে, একদম কাটায় কাটায় যদি লিখত তাহলে আল্লাহ না করুক আপনার ঘড়ি ফাস্ট হইত না, তাহলে আপনি অক্ত হওয়ার আগে ইফতারি করে ফেলতেন। তাতে ঘড়ি পুরাপুরি ঠিক না থাকলেও রোজাটা নষ্ট না হয়, এই জন্য বেলার ডোবা থেকে তিন মিনিট পরে ইফতার লেখা হয়েছে, এটাকে দেরি করা বলা যায়, এটা দেরি করা, বেশি দেরি করা যে ফর্সা দেখা যেতে একটু অন্ধকার হোক, অন্ধকার হইলে আমি ইফতার করব, এটা গলত। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা বান্দার আসানের দিকে খেয়াল রাখছে, সহজ করার দিকে খেয়াল রাখছে, যাতে করে বান্দা আল্লাহর হুকুমকে সহজভাবে পালন করতে পারে। আল্লাহ তাআলা এই হুকুম আহকাম গুলো আমি অনেক মাসায়েল বয়ান করলাম, রোজা যে আল্লাহ সহজ করছে এটা বুঝে দিবে অনেক মাসলা বলতে হয়েছে, এই মাসলাগুলো সামনে রাখার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।